আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাত ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আলোর পথে, যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। গত পর্বে আমরা উচ্চ দ্রব্যমূল্য নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করেছি। আজকে ইনশাআল্লাহুল করিম অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আসুন এর পূর্বে দরুদে পাকের ফজিলত শুনে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। মুসাফাহা মানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত মেলানো, হাতকে টাচ করা। তাহলে চিন্তা করুন, সেই ভয়াবহ দিনে, ভয়াবহ মুহূর্তে যদি আমার সাথে নবিয়ে পাকের হাত মোবারক লেগে যায়, তাহলে ইনশাআল্লাহুল করিম, এটা আমাদের বিশ্বাস, আমরা আর জাহান্নামে যাব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি পরিমাণে দরুদে পাক পড়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সৈয়দি সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে নিজের প্রতি যত্ন নেয়া। জি হ্যাঁ, নিজের প্রতিও যত্ন নিতে হবে। আমরা অনেক সময় এতই ব্যস্ত হয়ে যাই, নিজের প্রতি খেয়াল রাখা, নিজের প্রতি যত্ন নেয়া এটা আমাদের হয়ে ওঠে না। বা ঘরের মধ্যে যে সকল কর্তা থাকে, যারা প্রধান থাকে ঘরের, তারাও কিন্তু অনেক সময় নিজের শরীরের প্রতি খেয়াল রাখা, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা, নিজের প্রতি যত্ন নেয়া এটা অনেক সময় হয়ে ওঠে না। ইনশাআল্লাহুল করিম আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই একজন আলিমি দিনের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করছি আমি। এক আলিমি দিন উনি ঘোষণা করলেন যে আজকে সবাইকে, সব ছাত্রদেরকে ক্লাসে উপস্থিত হতে হবে, উনি সেখানে ওয়াজ নসিহত করবেন, বয়ান করবেন। তো ওই আলেমি দিন যিনি ওস্তাদ ছিলেন, উনি এই ফিল্ডের মধ্যে, শিক্ষকতার মধ্যে প্রায় 47 বছর উনি অতিবাহিত করেছেন এবং উনি ওনার জীবনের প্রায় 47 বছর অতিবাহিত করেছেন, তার মধ্যে 23 বছরই শিক্ষকতায় তিনি হাজারো ছাত্রকে পড়িয়েছেন। তো যাদের যোগ্যতা, মেধাশক্তি, মুখস্থ শক্তি, পরিশ্রম, বয়স, দৈহিক গঠন এবং স্বাস্থ্য প্রত্যক্ষ করা ওনার জীবনের একটা মানে অবিচ্ছেদ্য অংশ ছিল, যেহেতু উনি টিচিং প্রফেশনে ছিলেন, তো এগুলো উনি কাছ থেকে দেখেছেন। আজকাল তিনি খুব ভালোভাবে উপলব্ধি করছিলেন যে বর্তমান ছাত্রদের দৈহিক অবস্থা, মানসিক অবস্থা এতটা মজবুত না যেভাবে পূর্বের ছাত্রদের ছিল। যেহেতু উনি একটা এই টিচিং প্রফেশনে ছিলেন, তো উনি পূর্বে যে ছাত্রদের দৈহিক গঠন বলেন, মানসিক অবস্থা বলেন, বা তাদের মুখস্থ শক্তি বলেন, তাদের মেধা শক্তি বলেন, তাদের যোগ্যতা বলেন, পূর্বের যে ছাত্ররা ছিল তাদের তুলনায় বর্তমান ছাত্রদের এগুলো লক্ষ্য করা যাচ্ছে না। তো উনি সবাইকে ওয়াজ নসিহত করার জন্য, এ ব্যাপারে তাগিদ দেওয়ার জন্য সবাইকে একসাথে ডাকলেন। তো সবাইকে ডাকা হলো, সবাই আসলো, তো উনি ছাত্রদেরকে বয়ান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে পাকটি শোনালেন। কোন হাদিসে পাক? হাদিসে পাকটি হচ্ছে, যেটা আমরা প্রায় সময় মাদানী চ্যানেলের স্ক্রিনেও শুনতে পেয়েছি, আমার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে গণিমত মনে করো, পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে প্রাধান্য দাও, গণিমত মনে করো। সে পাঁচটি জিনিস কি কি? নাম্বার এক, যৌবনকে বার্ধক্যের পূর্বে, অর্থাৎ আপনি এখন যুবক আছেন, যৌবন অবস্থা আপনার চলমান, বৃদ্ধ হওয়ার আগে এই অবস্থাটার উপর আপনি গুরুত্ব দিন। কেমন গুরুত্ব? বৃদ্ধ হয়ে গেলে আপনি দেখবেন বৃদ্ধ যারা আছে তারা কিন্তু ঠিকভাবে কাজকর্ম করতে পারে না, তারা অন্যের সাহায্যে চলে থাকে। অনেক সময় দেখবেন তাদের কোমর দুর্বল হয়ে গেছে, হাড় যেগুলো আছে বা হাঁটু যেগুলো আছে সেগুলো দুর্বল হয়ে গেছে, তারা নিজেরা চলাচল করতে পারে না, অন্যের সাহায্য প্রয়োজন হয়। তো এজন্য ওই অবস্থায় যাওয়ার আগে নিজের যৌবনকে গনিমত মনে করো, প্রাধান্য দাও। অন্যের সাহায্যে যাওয়ার আগে নিজেই যা করার করে নাও, সেটা ইবাদত হোক, রিয়াজত হোক, সেটা নিজের পরিবারের জন্য উপার্জন হোক, যেটাই হোক, এটাকে প্রাধান্য দাও। নাম্বার দুই, বলা হচ্ছে যে সুস্থতাকে অসুস্থতার পূর্বে। আপনি দেখবেন যারা সুস্থ থাকে এত গুরুত্ব দেয় না, খুবই মানে এটাকে লাইটলি নেই, কিন্তু যখন অসুস্থ হয়ে যায়, ইস আমি যদি আজকে সুস্থ থাকতাম তাহলে আমি নফল নামাজও পড়তাম, দরুদও পড়তাম, জিকিরও করতাম, পাঁচক নামাজ আমার ছুটত না, আমার এখন অসুস্থ, আমি কিছুই করতে পারছি না। বলা হচ্ছে এই অসুস্থতার আগেই সুস্থতাকে প্রাধান্য দাও। এখন আমরা সুস্থ আছি, এখন আমার জন্য নফল নামাজ পড়া, 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 25 রাকাত, 30 রাকাত নফল নামাজ পড়া আমার জন্য তো কোনো ব্যাপার না, তো আমি এখন পড়ে নেই, অসুস্থ হলে তো পারবো না। অসুস্থ অবস্থায় অনেকের মাযাল্লাহ ফরজ নামাজও তরক হয়ে যায়, সেটাকে লাইটলি নেয়। অথচ আল্লাহ তাআলা বান্দার যে কোনো অবস্থায় নামাজ না ছাড়ার ব্যাপারে তাগিদ দিয়েছেন। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি অসুস্থ, আপনি শোয়া থেকে উঠতে পারছেন না, আপনি শুয়ে শুয়ে নামাজ পড়েন, নামাজ কোনো অবস্থায় মাফ নেই। কিন্তু আমরা সামান্য জ্বর, মাথা ব্যথা, সর্দি, কাশি হলেই নামাজ ছেড়ে দেয়। আল্লাহ করিম আমাদেরকে সুস্থতাকে অসুস্থতার পূর্বে গণিমত মনে করার তৌফিক দান। আসলেই আপনি সুস্থ আছেন, এটা যে কত বড় নিয়ামত, এটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি হসপিটালে যাবেন। হসপিটালে দেখবেন বিভিন্ন ধরনের পেশেন্ট, কেউ হার্টের পেশেন্ট, কেউ হাঁটুর ব্যথার পেশেন্ট, কারো হাড় দুর্বল হয়ে গেছে, কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, কারো চোখ নষ্ট হয়ে গেছে, চোখের জ্যোতি চলে গেছে, চোখের অপারেশন হয়েছে, কারো আল্লাহর পানা অনেক ভয়াবহ অবস্থা। যখন আপনি এই অবস্থাগুলো দেখবেন তখন আপনি মনে করবেন যে না, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে। যতক্ষণ পর্যন্ত আমরা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখব না ততক্ষণ পর্যন্ত আমরা নিজে উপলব্ধি করতে পারবো না যে আল্লাহ পাক আমাকে কত ভালো রেখেছে। আপনি দেখুন আল্লাহর অনেক বান্দা আছে যাদের দুই হাত নেই, শুধু পা দিয়ে চলাচল করছে, তাদেরকে কেউ না কেউ খাইয়ে দিতে হয়, তো আল্লাহ তাআলা আমাকে নিজের হাতে খাওয়ার সে সামর্থ্যটুকু দিয়েছে। আপনি অনেক বান্দা পাবেন যারা চোখে দেখে না, অপরের সাহায্য নিয়ে চলতে হয়, তো আল্লাহ পাক আমাদেরকে চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছে। অনেক মানুষ পাবেন মুখে কথা বলতে পারে না, বোবা, কানে শুনতে পায় না, বধির, তো আল্লাহ পাক আমাকে কানে শোনার, মুখে বলার সুযোগ দিয়েছে। অনেক মানুষ দেখবেন যাদের পুরো শরীর আছে, পা নেই, হ্যাঁ কত কষ্ট করে তারা চলাফেরা করছে। তো আল্লাহ পাক আমাকে যে সুস্থ রেখেছে পরিপূর্ণভাবে, হ্যাঁ টপ টু বটম আমাকে সুস্থ রেখেছে, মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত কোনো অঙ্গ যে আমার এখনও আল্লাহ পাকের দয়ায় অসুস্থ হয়নি, এটা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। সেই জন্য সুস্থতাকে অসুস্থতার পূর্বে গণিমত মনে করতে হবে। আচ্ছা, গণিমত মনে করা মানে কি? শুধু কি শুক্রিয়া আদায় করা যে আলহামদুলিল্লাহ, হ্যাঁ এটা তো দরকার যে আল্লাহ তোমার শুক্রিয়া যে তুমি আমাকে সুস্থ রেখেছো, কিন্তু এই সুস্থতাকে গণিমত মনে করার মানে হচ্ছে এটা দিয়ে আপনি ইউটিলাইজ করবেন, এখন আপনার সামর্থ্য আছে, ক্যাপাবিলিটি আছে, শক্তি আছে, এটাকে আপনি ইউটিলাইজ করবেন কোন কাজে? আল্লাহ পাকের রেজামন্দিওয়ালা কাজে, যে কাজে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে ওই কাজে। যেমন আপনি এই সুস্থ আছেন, পাঁচ ওয়াক্ত নামাজ যাতে এই সুস্থতার মধ্যে আপনার না ছোটে, আপনি সুস্থ আছেন আপনার দরুদে পাক পড়া যাতে না ছোটে, আপনি সুস্থ আছেন হালাল ইনকাম করা যাতে আপনার না ছোটে, এগুলো হচ্ছে সুস্থতার গণিমত মনে করা। নাম্বার তিন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সম্পদশালীতাকে অভাবের পূর্বে গণিমত মনে করো। অনেকে অনেক অঢেল সম্পদের মালিক হয়, তখন সে নিজেও কুল পায় না যে এই সম্পদকে সে কি করবে, সে হারাম কাজে এই সম্পদগুলোকে ব্যয় করতে থাকে। আপনি দেখবেন অনেক সম্পদশালী লক্ষ লক্ষ টাকা কত গুনাহের কাজে খরচ করে ফেলতেছে, কিন্তু যখন তার মা যে অভাব চলে আসে সে টেনশনে পড়ে যায়, আহ আমি যদি টাকাগুলোকে ভালো কাজে ইউজ করতাম। আবার অনেক দেখবেন সে তার পরিবারের যে মৌলিক চাহিদা, টাকা আছে এখন কিন্তু তার পরিবারের দিকে তার কোনো খেয়াল নাই, বন্ধুদেরকে নিয়ে আরাম আয়েশে লিপ্ত থাকবে, বাইরে বন্ধুদের পেছনে অনেক টাকা উড়িয়ে ফেলবে, কিন্তু তার পরিবার যে এখানে না খেয়ে আছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এরপর তার টাকা আছে, সে চাইলে তার প্রয়োজনীয় যে চাহিদাগুলো আছে সেগুলো মেটানোর পর বাকি টাকা সে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারতো, কোনো একটা ব্যবসায় খাটাতে পারতো, এবং ব্যবসায় সেখানে তার টাকাকে ইনভেস্ট করে সেখান থেকে সে মুনাফা অর্জন করতে পারতো। তো যখন সে কাজগুলো করে না, যখন অভাব চলে আসে, তখন তার মাথার মধ্যে এটা ঘুরে, আহ আমি যদি ওই টাকাগুলোকে এভাবে খরচ করতাম, ওদিকে লাগাইতে পারতাম, ব্যবসায় ইনভেস্ট করতে পারতাম বা দান সৎকার করতে পারতাম। অভাব চলে আসলে মানুষের কাছে এই খেয়ালগুলো আসে, অথচ যখন টাকা থাকে তখন ওই টাকার মানে কোন দিকে খরচ করতে হবে সেটা সে কুল পায় না। তো আল্লাহ করিম আমাদেরকে সম্পদশালিতা, অর্থাৎ যার কাছে সম্পদ আছে, অভাব আসার আগে এই সম্পদটাকে গনিমত মনে করে প্রাধান্য দিয়ে এটাকে যখন যেখানে যথাযথ জায়গায় খরচ করার প্রয়োজন সেখানে খরচ করতে হবে। আমার রসুল আরও ইরশাদ করছেন, অবসরকে ব্যস্ততার পূর্বে। আপনি এখন অবসর আছেন, আপনি ব্যস্ত হয়ে যাওয়ার আগে এই সময়কে গনিমত মনে করেন, এই সময়কে প্রাধান্য দেন, নতুবা আপনি যখন ব্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু আর চাইলেও অনেক কিছু করতে পারবেন না। যেমন আপনি দেখবেন যারা ছাত্র ভাইয়েরা আছে বা যাদের এখনও কোনো সার্ভিসে যোগ দেওয়ার সুযোগ হয় নাই, এখনও ছাত্র অবস্থায় বা যাদের এখনও কোনো ব্যস্ততা নাই, তারা এই সময়টাকে অনেক গুনাহের কাজে ব্যয় করে ফেলে। অথচ সে চাইলে বিভিন্ন ইলমে দিন শেখার কাজে তার এই অবসর সময়টাকে কাজে লাগাতে পারত, সে চাইলে কোরআনে পাক যদি জানা না থাকে কোরআনে পাক শেখার কাজে সে লাগাতে পারত, সে চাইলে দাওয়াত ইসলামের বিভিন্ন কোর্স হয়ে থাকে, ফরজ উলুম কোর্স, ফিজিক্যাল কোর্স, অনলাইন কোর্স, সে চাইলে সেগুলো করতে পারত। দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ এখন ফয়জান অনলাইন একাডেমির মাধ্যমে দর্শ নিজামি কোর্স শুরু হয়েছে, সে চাইলে এগুলো করতে পারত, না সেগুলো করবে না, সে বন্ধুদের সাথে আড্ডায় লিপ্ত হবে, দিনের পর দিন টাইম চলে যাচ্ছে সেদিকে তার কোনো দৃষ্টি নেই, সেদিকে তার কোনো খেয়াল নেই। ওই ব্যস্ত হয়ে গেলে যখন তাকে বলা হয় ভাই আসেন না আমরা একটু কোরআন শিখি, ভাই আমার তো অনেক ব্যস্ততা, আমি চাকরি করে একেবারেই সময় পাই না, ফ্যামিলিকেও টাইম দেওয়ার সময় পাই না, এখন আমি কীভাবে শিখব, ভাই আসেন না তিন দিনের মাদানী কাফেলাই আমরা সফর করি, আল্লাহর রাস্তায় তিনটা দিন সময় দিই, তখন তার অনেক ব্যস্ততা বেড়ে যায়। তো আপনি যখন ব্যস্ত ছিলেন না তখন আপনাকে কি বাধা দিয়েছে? এখন না হয় আমি বুঝলাম যে আপনার সার্ভিস লাইনে আছেন, আপনি আপনি জবে আছেন, আপনার ব্যবসা আছে, আপনি একটা ব্যস্ততা দেখাচ্ছেন, যখন ব্যস্ত ছিলেন না তখন আপনি কতটুকু দিনের কাজে সময় দিয়েছেন? তো এই জন্য আল্লাহ রসুল বলছে যে অবসরকে ব্যস্ততার পূর্বে প্রাধান্য দাও, গনিমত মনে করো। আমার রসুল আরও বলছেন জীবনকে মৃত্যুর পূর্বে প্রাধান্য দাও, মত চলে আসলে তখন মালাকুল মত আমাকে আর এক মুহূর্তের জন্য সময় দিবে না, টাইম শেষ, চলো চলো বলে আমাকে সাথে নিয়ে যাবে, আমার রূহকে নিয়ে যাবে। এই জন্য জীবনকে মৃত্যুর পূর্বে গনিমত মনে করতে হবে। আমার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেনই একটাই উদ্দেশ্যে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন আপনি সারা বছর সারা জিন্দিগি আপনি ইবাদত করেন নাই, যখন মালাকুল মতকে দেখবেন তখন আপনার ইবাদতের কথা মনে পড়ে যাবে, তখন যদি আপনি বলেন ভাই আমাকে আর একটু সময় দেন, আমি আমার জিন্দিগির যে নামাজগুলো কাজা হয়েছে সেগুলো একটু পড়ে নেই, আমি আল্লাহর কাছে একটু দোয়া করে নেই, আমি আল্লাহর কাছে একটু তওবা করে নেই, না এক ন্যানো সেকেন্ড পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে, সাথে সাথে আমার যখন সময় ফুরিয়ে যাবে সাথে সাথে রুটা কবজ হয়ে যাবে। তো ওই আলেমে দিন ওই উস্তাদ সাহেব সব ছাত্রদেরকে এই নসিহত করলেন। তো এই পাঁচটা পয়েন্ট থেকে উনি যে বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন, যে বিষয়ের প্রতি সবচেয়ে বেশি ফোকাস করেছেন, সেটা হচ্ছে সুস্থতাকে অসুস্থতার পূর্বে গণিমত মনে করা। জি হ্যাঁ, আপনি দেখবেন যারা পূর্বের বুজুর্গানের দিনগণ ছিলেন তারাও নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতেন। কেননা নিজের স্বাস্থ্যের প্রতি যদি আমরা খেয়াল না রাখি তাহলে আমরা অনেক কাজ থেকে বঞ্চিত হয়ে যাব। কি কাজ? সেটা দিনই কাজও হতে পারে, দুনিয়াবী কাজও হতে পারে, আমরা বঞ্চিত হয়ে যাব। তো এই জন্য আমরা যদি চাই যে দিনই কাজ আমরা করব বেশি বেশি, আমরা যদি চাই যে আমরা আমাদের ব্যক্তিগত কাজ করব যথাসময়ে, আমরা যদি চাই যে আমরা দিন ইসলামের খেদমত করব, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আমাদের শরীরের খেয়াল রাখতে হবে, শরীরের প্রতি যত্ন নিতে হবে, নিজের যত্ন নিতে হবে। যেমন বাহারে শরীয়তের নাম শুনেছি আমরা সবাই, বাহারে শরীয়তের মহান লেখক সদরুস শরিয়া বদরুত তরিকা হযরত মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাই, উনি বিকালবেলা হলে উনি বাগানে হাঁটতে বেরোতেন। ওনার একটা শিডিউল ছিল, উনি বিকালবেলা হাঁটতে বেরোতেন। তো এটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে উনি অনেক বড় আলিম, অনেক বড় মুফতি, অনেক বড় কিতাব লেখক, কিন্তু নিজের শরীরকে উনি টাইম দিতেন যে না আমার শরীরেও যত্ন নিতে হবে। এখন আপনি এমন ব্যস্ততা দেখাচ্ছেন, না আমার সকাল একেবারে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আমি কোনো ফুরসতই পাচ্ছি না, আমি কোনো সময়ই পাচ্ছি না নিজের শরীরের যত্ন নেওয়া, তাহলে এই বাহানা কোনো কাজে আসবে না। আপনাকে শরীরকে সময় দিতে হবে, সময় বলতে শরীরের যত্ন নিতে হবে, শরীরের ফিটনেসের ব্যাপারে যত্ন নিতে হবে। নাহলে দেখা যাবে যে আপনার বয়স 30 পার হলেই আপনি ওই বলে না যে বুড়ার ভান ধরা, মানে আপনি তখন বুড়ার ভান ধরে ফেলবেন। আদতে আপনি বয়সে বুড়া হন নাই, কিন্তু আপনার শরীরে আপনাকে সেই বৃদ্ধের বা বার্ধক্যের যে ছাপ সেটা আপনার শরীরের মধ্যে নিয়ে আসবে। তো এই জন্য শরীরকে সময় দিতে হবে। আপনি নিজের ব্যক্তিগত কাজ করতে চান তাও শরীরকে সময় দিতে হবে, আপনি দিনই কাজ করতে চান তাও শরীরকে সময় দিতে হবে। যেমন দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া, আমরা ওনার বেলায়ও আমরা দেখি যে উনি নিজের ঘরে প্রতিদিন উনি হাঁটাচলা করেন। যেহেতু ওনার এখন বয়স হয়েছে, বাইরে বের হওয়ার মতো এখন পরিস্থিতি ওনার নেই, উনি নিজের ঘরের মধ্যেই হাঁটাচলা করে, যাতে শরীরের একটা শরীর যাতে একটা বিশ্রাম পায়, শরীরে তো কিছু চাহিদা আছে সেটা যাতে পায়, তো উনি হাঁটাচলা করেন। এবং উনি এই বয়সে নিজের খাবারের মেনুর প্রতি খেয়াল রাখেন। এখন তো আমরা যা পাই তা খাই, পরবর্তীতে আমরা টেনশনের মধ্যে পড়ে যাই। দেখবেন অনেকে আছে পুরো দিন ফাস্টফুড খাচ্ছে, রাতের বেলায় শেষে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাচ্ছে। এই অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাওয়ার কারণে, অ্যান্টাসিড খাওয়ার কারণে তার শরীরে যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে সেটা সে আজকে খেয়াল করবে না, কিন্তু কয়েক বছর পরে গিয়ে তার শরীরে সেটা প্রভাব ফেলবে। তো এজন্য যেটা করা দরকার আমাদের শরীরের যত্নের ব্যাপারে, আমাদের খাবারের মেনুর প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি দেখেছি আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া সবজি জাতীয় খাবার বেশি খান এবং মশলা জাতীয় খাবার উনি পরিহার করেন, যেগুলো শরীরের জন্য ক্ষতি সেগুলো উনি পরিহার করেন, এবং যেগুলো প্রাকৃতিক শাকসবজি বলেন বা প্রকৃতি থেকে যেগুলো আমরা সরাসরি পেয়ে থাকি এগুলো উনি বেশি গ্রহণ করার চেষ্টা করে থাকেন। আব্দুল হাবিব আত্তারি, আপনি দেখেছেন, আপনারা দেখেছেন আব্দুল হাবিব ভাইকে, উনি যখন বাংলাদেশ সফরে এসেছেন আমরা দেখেছি উনি বেশিরভাগ ফ্রুটস খেতেন। উনি একটা কথা বলেন যে আপনি দেখবেন এই ফ্রুটস জিনিসটা আপনি পুরো বিশ্বের মধ্যেই পাবেন, আপনি যদি এটার অভ্যস্ত হয়ে যান আপনি অন্য একটা দেশে গিয়েছেন তাহলে আপনাকে ম্যানেজ করতে কষ্ট হবে না, আপনার শরীরের সাথে ব্যালেন্স করতে কষ্ট হবে না। হয়তো বা দেখা যাচ্ছে আপনি ঘরে মশলাদার খাবার পাচ্ছেন বা যেই উপায়ে আপনি ঘরে খেতেন সেই উপায়টা, সেই মেনুটা যদি আপনি অন্য দেশে না পান তাহলে আপনার শরীরের সাথে সেটা অ্যাডজাস্ট হবে না, সেখানে গিয়ে আপনার অন্য কিছু হয়ে যেতে পারে, ডাইজেস্টের সমস্যা হয়ে যেতে পারে, পেটের সমস্যা হয়ে যেতে পারে। তো আপনি যদি ফ্রুটস জিনিসটা বা প্রাকৃতিক যে জিনিসগুলো আছে সেগুলো গ্রহণ করা শুরু করেন তাহলে আপনি দুনিয়ার যে কোনো কোনায় যান না কেন। আচ্ছা, আপনি দিনের খেদমত করবেন, হয়তো বা এমনও হতে পারে আপনি দিনের খেদমত করার জন্য আপনি এক শহর থেকে অন্য শহরে যাচ্ছেন, তো ওই শহরের খাবার আপনার পেটের মধ্যে হজম নাও হতে পারে, তো আপনি যদি প্রাকৃতিক খাবারে অভ্যস্ত হয়ে যান, ফ্রুটসে অভ্যস্ত হয়ে যান, তাহলে আপনার শরীর আপনি নিজ শহরে থাকলেও যে ব্যালেন্সে থাকবে অন্য শহরে গিয়েও সেই ব্যালেন্সে থাকবে। তো এই জন্য আমাকে আপনাকে খাবারের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে কম্পিউটারে দুইটি অংশ থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। তো দুটি অংশে কম্পিউটারের যদি আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে অনেক আপডেটেড সফটওয়্যার ইনস্টল করতে চান আর সেটার হার্ডওয়্যার যদি নতুন না হয় বা মজবুত না হয়, তাহলে আপনার ওই সফটওয়্যার যেটা আছে সেটা সেখানে কাজ করবে না, সেটা রান হবে না। আপনার হাই সফটওয়্যার ইনস্টল করতে হলে আপনাকে অবশ্যই হাই হার্ডওয়্যার লাগবে, মজবুত হার্ডওয়্যার লাগবে। তো ঠিক তেমনি আমাদের দেহ এবং মস্তিষ্ক এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মতো কাজ করে। আপনার দেহটা হচ্ছে মূলত হার্ডওয়্যার আর মস্তিষ্কটা হচ্ছে সফটওয়্যার। এখন আপনার দেহের মধ্যে ধরেন অনেক কিছু আছে, যেমন আমাদের দেহের মধ্যে আপনার পাকস্থলী আছে, হৃৎপিণ্ড আছে, লাংস আছে, তারপরে ফুসফুস আছে, কিডনি আছে, মূত্রথলি আছে, প্লীহা আছে। তো এগুলো একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এগুলো যদি একটা ডিস্টার্ব হয়ে যায় বাকি সব ডিস্টার্ব হয়ে যায়। তো এই জন্য আপনাকে খাবারের প্রতি, অর্থাৎ এই পেটের মধ্যে থাকা যে সার্কেলগুলো আছে যেগুলোর কথা আমি বললাম এতক্ষণ, এগুলোর প্রতি যদি আপনি যত্নবান না হন তাহলে আপনার মস্তিষ্ক কখনো ভালোভাবে কাজ করবে না। এগুলো যখন ভালো থাকবে তখন আপনার মস্তিষ্ক অর্থাৎ সফটওয়্যারটা আপনার ভালোভাবে কাজ করবে। তো এই জন্য অবশ্যই নিজের স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হলে অবশ্যই আপনাকে যে পেটের সার্কেল আছে, এই যে ফুসফুস বলছি, কিডনি বলছি, মূত্রথলি বলছি, বা আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, খাবারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সাধারণত সুস্থতা এবং অসুস্থতা এটা জীবনেরই একটি অংশ। এমন না যে আমি অনেক সতর্কতা অবলম্বন করলাম তাই বলে আমার জীবনে কখনো অসুস্থ হবে না, এটা তো না। অসুস্থতা এটা জীবনের একটা অংশ, অসুস্থতা আসবেই। তো সুস্থতার জন্য আমাদেরকে আল্লাহ শুকরিয়া আদায় এবং অসুস্থতার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আবার এমনও না যে অসুস্থতা নাই আসুক আমি এটার জন্য দোয়া করছি না। মনে রাখবেন অসুস্থতা এটাও কিন্তু অনেক বড় একটা নিয়ামত। বলা হচ্ছে কিতাবের মধ্যে এসেছে যার জ্বর হয় সেই জ্বর যতদিন থাকে এবং জ্বর যখন তার দেহ থেকে চলে যায় তার গুণাগুলোকে ওই জ্বর তার সাথে নিয়ে চলে যায়। তো এরকম অনেক অসুস্থতা আছে যেগুলো আপনার গুণাহ মোচনের মাধ্যম হয়। এই জন্য সুস্থতার সময়ও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, অসুস্থতার সময়ও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে ধৈর্য ধারণ করবেন। অসুস্থতাও এটাও আল্লাহ পাকের একটা নিয়ামত। আর অসুস্থতার সময়ও নিজের ব্যক্তিগত কাজকে যেভাবে আমরা মাইনাস করি না, ঠিক তেমনি দিনই কাজকেও মাইনাস করা উচিত না, দিনই কাজও আমাদেরকে করতে হবে। এই জন্য দুনিয়া উপায় অবলম্বনের জগৎ। যদি আমাদের মাথায় ব্যথা হয়, ব্লাড প্রেশার হাই বা লো হয়, তো সুগার অনেক কম বা বেশি হয়ে যায়, অথবা আমাদের কোলেস্টেরলের সমস্যা থাকে, একটু হাঁটার পরেই যদি আমরা হাঁপিয়ে যাই, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, হাঁটুতে শক্তি থাকে না, পা ব্যথা হয়ে যায়, গলা খারাপ থাকে, পেটে ব্যথা থাকে, কিছুক্ষণ পড়ার পরই মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে, মস্তিষ্ক কাজ করে না, চোখের সামনে অন্ধকার অন্ধকার লাগে, তো তাহলে আমাদের বোঝা উচিত যে সব কিছু নর্মাল নয়, বরং কোথাও প্রবলেম আছে যার দায় দায়িত্ব আমাদেরই। এজন্য আমাদের এই নিয়তে চিকিৎসার চেষ্টা করা উচিত। স্বাস্থ্য ভালো থাকলে আমরা দিনের খেদমত ভালোভাবে করতে পারবো। তো এজন্য স্বাস্থ্যের প্রতি, নিজের প্রতি যত্ন নিতে হবে। আর যদি যত্ন নেওয়ার পরেও কোনো অসুস্থতা দেখা দেয়, এটা হচ্ছে ভিন্ন বিষয়। সেজন্য চিকিৎসার পথ আছে, বিভিন্ন ডাক্তারি পরামর্শ আছে, সেগুলো আমরা গ্রহণ করতে পারি। এবং আমি যে বিষয়ে সবচেয়ে বেশি আপনাদেরকে গুরুত্ব আরোপ করেছি, ফলমূলের ব্যাপারে, ফ্রুটসের ব্যাপারে, এগুলো আমরা বেশি গ্রহণ করতে পারি। এরপর গোশত, সবজি, দুধ, এরপর দেশি যে ঘি আছে, মাখন আছে, সেগুলো আমরা গ্রহণ করতে পারি। এবং পানি বেশি করে পান করা, জি হ্যাঁ, এটা কিন্তু শরীরের একটা চাহিদা, পানি বেশি পান করা। তো পানি যদি আমরা বেশি পরিমাণে পান করি, ইনশাআল্লাহ আমরা নিজের শরীরকে সুস্বাস্থ্য রাখতে পারবো, নিজের শরীরকে ফিট রাখতে পারবো। এবং মনে রাখবেন, যদি খাবারের পেছনে টাকা খরচ না করেন তাহলে হয়তোবা আপনাকে ঔষধের পেছনে টাকা খরচ করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা ফ্রুটস খাই না, হ্যাঁ, আমরা ভালো খাবার খাই না, যেগুলো শরীরের চাহিদা সেগুলো খাই না। তো দেখা যাচ্ছে সেখানে আমরা টাকা সেভ করতে গিয়ে সেগুলোকে মাইনাস করে ফেলি, ওই টাকা সেভ যেগুলো করি সেগুলো ডাক্তারের পেছনে গিয়ে খরচ করি। তো ডাক্তারের পেছনে খরচ না করে আমরা যদি নিজের শরীরের প্রতি যত্ন নিয়ে বিভিন্ন ফ্রুটস ফলমূল খাই, বা দেশীয় যে খাবারগুলো আছে সেগুলো গ্রহণ করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো। আল্লাহ করিম আমাদের সবাইকে সুস্থতা নসিব করুক এবং শান্তি ও নিরাপত্তা নসিব করুক, কেননা সুস্থ শরীর এটাও আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। পরিবারের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় তখন কিন্তু পুরো পরিবারের মধ্যে একটা দুশ্চিন্তার ছাপ পড়ে যায় এবং সবাই পরেশান হয়ে যায়। তো পরিবারের সবার যত্ন নেবেন। ঋতু ভেদে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিস্থিতি হয়ে যায়, ঠান্ডা গরম মিক্স হয়ে যায়, তো এ ব্যাপারেও নিজের খেয়াল রাখবেন, নিজের ছোট ছোট বাচ্চাদের খেয়াল রাখবেন। যখন ইনশাআল্লাহ আমরা ঘরের পরিবেশের ব্যাপারে খেয়াল রাখবো, ঘরের প্রত্যেকটা সদস্যদের শরীরের ব্যাপারে খেয়াল রাখবো, দেখবেন ইনশাআল্লাহ আমাদের পরিবার সুস্বাস্থ্যের পরিবার হবে এবং আমরা সবাই মিলেমিশে নিজের দুনিয়াবী কাজও করতে পারবো, দিনই কাজও করতে পারবো, এবং সেই সাথে অবশ্যই নিজের আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কেননা অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতাও এটাও নিজের শরীরের উপর প্রভাব রাখে। পরিবেশ যদি দুর্গন্ধময় হয়, ধরেন দেখেন আপনি অনেক ভালো খাবার খাচ্ছেন কিন্তু আপনার ঘরকে আপনি এমন নোংরা করে রেখেছেন, এই নোংরার কারণে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, তো এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও গুরুত্ব দিবেন, যেহেতু এটা দীন ইসলামে এটাকে গুরুত্ব দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গুরুত্ব দিয়েছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, ইনশাআল্লাহুল করিম নিজের শরীরকে সুস্থ রাখতে পারবেন। আল্লাহ করিম আমরা যা কিছু শুনেছি এরপর আমল করার তৌফিক দান করুক এবং এগুলো অপরকে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল করিম। অপর একটি পর্বে আপনাদের সামনে আবারও উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করব। আজকের জন্য এতটুকুই। আমিন বিজাহিদ নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।